সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله
الصلاه والسلام عليك يا
رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি মদনী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশামদিদ। প্রথমেই রাসুলে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ ও সালাম পাঠ করার ফজিলত আমরা শুনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিক হারে দুরুদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানটি দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুতরাং ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না, আমরা ভালো ভালো নিয়ত করে নিই। হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লাবিব হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষণীয় বাণী হচ্ছে, আমার উম্মত অপমানিত ও লাঞ্ছিত হবে না যতক্ষণ পর্যন্ত তারা মাহে রমজানের হক আদায় করতে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম, রমজানের হক আদায় না করাতে তাদের অপমানিত ও লাঞ্ছিত হওয়া কি? শেষ নবী মক্কি মদনী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসে সেসব হারাম কাজ করা। তারপর ইরশাদ করেন, যে ব্যক্তি এ মাসে জেনা করল বা মদ পান করল, তবে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা ও যত সংখ্যক ফেরেশতা, আসমানি ফেরেশতা রয়েছে, সবাই তার উপর অভিশাপ করতে থাকবে। সুতরাং সেই ব্যক্তি যদি পরবর্তী রমজান মাস আসার পূর্বেই মারা যায়, তবে তার নিকট এমন কোনো নেকি থাকবে না যা তাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাতে পারবে। সুতরাং তোমরা মাহে রমজানের ব্যাপারে ভয় করো, কেননা যেভাবে এ মাসে অন্যান্য মাসের তুলনায় নেকির সওয়াব বৃদ্ধি করে দেয়া হয়, তেমনি গুনাহের বিষয়ও রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে পাক থেকে জানতে পারলাম যে মাহে রমজানের সম্মান অগণিত। এই মাহে রমজান আমরা শুনেছি যে মাহে রমজান নফলের সওয়াব, ফরজের সমান, ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দেয়া হয়। তো শুধু কি নেকির সওয়াব, নেকির মাত্রা বৃদ্ধি করে দেওয়া হয়? তা না, এর পাশাপাশি গুনাহের মাত্রাও বৃদ্ধি করে দেওয়া হয়। সুতরাং মাহে রমজানে যদি কোনো ব্যক্তি একটি গুনাহ করে, তাহলে তার পাপ, তার গুনাহর যে বৃদ্ধিটা, তার গুনাহ বৃদ্ধি পাবে। অন্যান্য মাসের তুলনায় মাহে রমজানে গুনাহ করা বেশি দোষনীয়। সুতরাং আমরা মাহে রমজানে গুনাহ করা থেকে বেঁচে থাকব। মাহে রমজানে আমরা মোবাইলের মাধ্যমে যে গুনাহ হয়ে থাকে, বিশেষ করে আমরা চেষ্টা করব মাহে রমজানে যাতে আমার হাতে সর্বদা কোরআন থাকে, আমার হাতে ইসলামী কিতাবাদি থাকে, আমার হাতে তাফসীর থাকে, আমার হাতে হাদিস থাকে। এগুলো নিয়ে আমাদের মাহে রমজান অতিবাহিত করা উচিত। আমার হাতে তসবিহ থাকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে আমরা আমাদের হাতে না তসবিহ আছে না কোরআন আছে, আছে তো শুধুমাত্র মোবাইল আর মোবাইল। সব কিছুর জন্যে সময় নেই, ইবাদতের জন্যে সময় নেই, মোবাইলের জন্য আমাদের ঘন্টা পর ঘন্টা আমাদের সময় আছে। এভাবে করিয়ে না, মাহে রমজানকে সম্মান করুন। আল্লাহ না করুক এই মোবাইলের ধোকায় যদি আমরা মাহে রমজানে গুনাহ করে ফেলি, আল্লাহু আকবার। মাহে রমজানে জিনা করলে বলা হয়েছে যে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা এবং সকল আসমানি ফেরেশতারা তার উপর অভিশাপ করে। আর যদি সে মাহে রমজান আগামী মাহে রমজান আসার পূর্বেই মারা যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। জাহান্নামের আজাব আমরা কেউ সইতে পারবো না, কেউ সহ্য করতে পারবোই না, আমাদের কাছে সম্ভবই না। সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি, আমরা প্রচেষ্টা করি, আমরা ভালো করে এই মাহে রমজান অতিবাহিত করি, নেকিপূর্ণ আমরা মাহে রমজান অতিবাহিত করি। আল্লাহ তাআলা চাইলে আমাদের মাহে রমজান নাজাতের উসিলা হবে। কেনই বা হবে না, মাহে রমজান আসছে গুনাহ ক্ষমা করানোর জন্য। মাহে রমজান আসছে বান্দাকে, গুনাহগার বান্দাকে নেককার বানানোর জন্য। মাহে রমজান আসছে পাপিষ্টকে নেককারীদের অংশে, নেককারীদের সাথে অন্তর্ভুক্ত করার জন্য। আমরাও যদি এই মাহে রমজানে নেক আমল করি, তাহলে নেককার পরিপূর্ণ হতে পারবো না কেন? সুতরাং আমরা চেষ্টা করব মাহে রমজানে যাতে আমাদের দ্বারা কোনো গুনাহ না হয়, বেশি পরিমাণে আমরা তিলাওয়াতে কোরআন করার সৌভাগ্য অর্জন করতে পারি। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার অবস্থা কেমন ছিল? আল্লাহু আকবার, তার তিলাওয়াতের অবস্থা কেমন ছিল? মাহে রমজান যখন আসত, তিনি পুরো মাহে রমজানে 61 বার কোরআনুল করিম খতম করতেন। এক খতম দিনে, এক খতম রাতে, এভাবে 30 রমজান যেত, 30 দুগুণা 60, আর একটি হচ্ছে ওই ঈদের দিন, একটি হচ্ছে আল্লাহ তাআলার যে পুরস্কার পাওয়ার দিন, ওই দিন তিনি খতমে কোরআন করতেন। তো মাহে রমজানে পুরো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ 61 বার খতমে কোরআন করতেন। আমাদের অবস্থা কেমন? আমরা কি তিলাওয়াতে কোরআনের খতম করতে পারি? খতম তো দূরের কথা, আমরা মুসলমান দাবি করি, কিন্তু দেখে দেখে আমরা কোরআনও পড়তে পারি না। এমন আমরা না করি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানে আমরা নেকি করে করে কাটাবো ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ নামাজ জামাত সহকারে আদায় করাতে কী কী উপকারিতা রয়েছে দেখুন, শুনুন, এবং নামাজ জামাত সহকারে আদায় করার অনুপ্রেরণা নিজের মধ্যে জাগিয়ে তুলুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার খুবই বিখ্যাত এবং সুপরিচিত কিতাব ফয়জানে নামাজ, যদি আমরা মাহে রমজান রয়েছে ফয়জানে নামাজ অধ্যয়ন করি, তাহলে মাহে রমজানে এই পবিত্রতম মাসে আমরা অসংখ্য নামাজের ব্যাপারে মাসালা মাসাইল আমরা জানতে পারবো। মাহে রমজানে আমরা ইলমে দিন অর্জন করতে করতে আমরা অতিবাহিত করি। ফরজ নামাজ জামাত সহকারে আদায় করাতে আল্লাহ পাক এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের ওপর আমল করা হয়। ইমানদার হওয়ার সাক্ষী, আল্লাহ পাক জামাত সহকারে নামাজ আদায়কারীদের ভালোবাসেন। হায় হায় হায়, সুবহানাল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, তাহলে আর কারো ভালোবাসার আমার প্রয়োজন আছে? নেই। তো জামাত সহকারে যে নামাজ আদায় করে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। জামাত সহকারে নামাজ পড়া একাকী পড়ার চেয়ে 27 গুণ বেশি উত্তম। আল্লাহ পাক এবং তার ফেরেশতারা জামাত সহকারে নামাজ আদায়কারীর ওপর দরুদ প্রেরণ করেন। জামাত সহকারে ঈশার নামাজ পড়া যেন অর্ধেক রাত ইবাদত করার সমতুল্য। সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাত সহকারে পড়া যেন সারা রাত ইবাদত করার সমতুল্য। আল্লাহু আকবার। জামাত সহকারে নামাজ আদায়কারী পুল সিরাত সবার আগে বিদ্যুতের ন্যায় অতিক্রম করবে। সুবহানাল্লাহ। জামাত সহকারে নামাজ আদায়কারীর শান মান মর্যাদা দেখে হাসরবাসীরা ঈর্ষা করবে। আল্লাহু আকবার। তার গুনাহ ক্ষমা হয়ে যাবে, আগমনকারী প্রত্যেক কদমের বিনিময়ে সওয়াব পাবে। আল্লাহু আকবার। যদি আমরা ঘরে নামাজ আদায় করি তাহলে প্রত্যেক কদমে সওয়াব পাবো না, ওই নামাজটি যদি আমি মসজিদে গিয়ে আদায় করি তো যত কদম আসতে মসজিদে আসতে লেগেছে ঘর থেকে তত কদমের সওয়াব, প্রত্যেক কদমে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। মসজিদের দিকে গমনকারী প্রতিটি কদমে একটি মর্যাদা বৃদ্ধি পায়, একটি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। দয়ালু আল্লাহ তার জন্য সকাল সন্ধ্যায় জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। নামাজের জন্য গমনকারী প্রতিটি কদম সাদাকা স্বরূপ। যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে কল্যাণের ওপর থাকবে, আল্লাহ পাকের হেফাজতে থাকবে, আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম, শয়তান থেকে নিরাপদ থাকবে, কেয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নাম মুনাফিকি এবং উদাসীনতা থেকে মুক্তি নসিব হবে। পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। জামাআত সহকারে নামাজে তাকবীরে উলা পাওয়া 100 উট পাওয়া থেকেও উত্তম। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদরি চ্যানেলের দর্শকবৃন্দ, জামাআত সহকারে নামাজ আদায় করা আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তো মাহে রমজানে যারা যারা ইসলামী ভাই রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যাতে পুরো পবিত্র মাহে রমজানকে আমরা জামাআত সহকারে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মাসআলা মাসাইল আমরা শিখছিলাম, ফরজ ওয়াজিব সুন্নাহ আলহামদুলিল্লাহ আমরা শিখেছি। আজকে আমরা শিখব নামাজের মুস্তাহাব। নামাজের মুস্তাহাব কয়টি, কি কি, সেগুলো আমরা শোনার চেষ্টা করব। নামাজের প্রায় 14টি মুস্তাহাব রয়েছে। নাম্বার 1, নিয়তের শব্দসমূহ মুখে উচ্চারণ করা। অর্থাৎ নিয়ত তো অন্তরের ইচ্ছাকে বলা হয়, কিন্তু অন্তরের ইচ্ছার সাথে সাথে মুখ দিয়ে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, যেই নামাজের আমরা নিয়ত করব তো মুখ দিয়ে নিয়ত করা কি মুস্তাহাব। নাম্বার 2, কেয়ামের মধ্যে উভয় পায়ের গোড়ালির মধ্যভাগে 4 আঙ্গুলের দূরত্ব থাকা মুস্তাহাব। আমরা যখন দাঁড়াবো নামাজের জন্যে তো আমাদের দুই পার মধ্যখানে আমাদের স্পেস কতটুকু থাকবে, 4 আঙ্গুল কতটুকু থাকবে, 4 আঙ্গুল থাকা স্পেস হচ্ছে মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি স্বাস্থ্যবান থাকে তাহলে একটু বেশি করে নেওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু নামাজের মধ্যে মুস্তাহাব হচ্ছে 4 আঙ্গুল যাতে স্পেস থাকা, 4 আঙ্গুল একটু ফাঁক রাখা। নাম্বার 3, কেয়াম অবস্থায় সেজদার স্থানে। অনেক সময় আমরা বলি না যে সেজদা কেয়ামের সময় যখন আমরা দাঁড়াবো তখন তাকাবো কোথায়, পায়ের দিকে তাকাবো না সেজদার দিকে না সামনে তাকাবো। তো কেয়াম অর্থাৎ দাঁড়ানোর সময় যখন আমরা তিলাবত করি সে সময় সেজদার স্থানে রুকু অবস্থায় উভয় পায়ের পিঠের ওপর সেজদাতে নাকের দিকে, বৈঠকে কোলের উপর এবং প্রথম সালামে ডান কাঁধের দিকে এবং দ্বিতীয় সালামে বাম কাঁধের দিকে দৃষ্টি রাখা। তো যখন আমরা নামাজে দাঁড়াবো তো দাঁড়ানোর সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে, কোথায় থাকবে, সেজদার স্থানে। এখন আমার কেয়াম শেষ, এখন আমি গেলাম রুকুতে, তো রুকু করার সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে, উভয় পায়ের পিঠের ওপর। এখন আমি উঠে গেলাম, গেলাম সেজদায় আল্লাহু আকবার বলে, সেজদার সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে, নাকের উপরে। আর যখন আমরা বৈঠকে বসবো দু রাকাতের পর আমরা যখন বসবো তো সেই বৈঠকের সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে, কোলের উপরে, এভাবে আমরা নামাজ আদায় করব। অনেকে দেখা যায় আমরা বিভিন্ন নামাজের ভেতরে বিভিন্ন ওয়াসওয়াসা চলে আসে, বিভিন্ন চিন্তা চেতনা চলে আসে। তো এই বিভিন্ন চিন্তা চেতনা থেকে বাঁচার পদ্ধতি কি? মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি লিখেন, যখন আপনি নামাজ শুরু করবেন তখন বাম দিকে হালকা থুথু করে নেবেন। হালকা কি করবেন? থুথু করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম পাঠ করে নেবেন। এরপর কেয়ামের সময় সিজদার জায়গায় রুকুতে পায়ের পিঠের ওপর, সিজদাতে নাকের ওপর এবং বৈঠকে কোলের ওপর দৃষ্টি রেখে নামাজ আদায় করলে আপনাকে খুশু খুশু অর্জন হবে, আপনি প্রশান্তিভাবে নামাজ আদায় করতে পারবেন, শয়তানের কুমন্ত্রণা বিভিন্ন চিন্তা চেতনা থেকে হেফাজতে থাকবেন। তো যখনই নামাজ আদায় করব তখন আমরা বাম দিকে হালকা থুথু করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম পাঠ করে প্রত্যেক জায়গায়, যে যে জায়গায় আমাদের দৃষ্টি রাখা উচিত সে জায়গায় রেখে আপনি নামাজ আদায় করেন, দেখবেন আপনি প্রশান্তিভাবে নামাজ আদায় করতে পারবেন। নাম্বার 9, একাকী নামাজ আদায়কারী রুকু ও সেজদার মধ্যে বিজোড় সংখ্যায় 3 বারের বেশি, যেমন 5 বার, 7 বার, 9 বার ইত্যাদি তসবি বলা, এটা হচ্ছে মুস্তাহাব। সর্বনিম্ন হচ্ছে 3 বার। তো 3 বারের অধিক বলা যাবে কি না? তো 3 বারের অধিক হচ্ছে বিজোড়। 5 বার, 7 বার, 9 বার, কতবার বলেন? 5 বার, 7 বার, 9 বার। আপনি তসবি পাঠ করুন, যদি একাকীভাবে নামাজ আদায় করেন তাহলে 5 বার পাঠ করা, 7 বার পাঠ করা, 9 বার পাঠ করা হচ্ছে মুস্তাহাব। হিলিয়া ও অন্যান্য কিতাবে রয়েছে হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রমুখ থেকে বর্ণিত, ইমামের জন্য তসবি 5 বার বলা মুস্তাহাব। যিনি ইমাম তার জন্যে কয়বার তসবি পাঠ করা মুস্তাহাব? 5 বার। কেন? এই জন্যে যে ইমাম সাহেব তো আগে রুকুতে যাবেন, যদি ইমাম সাহেব 3 বার তসবি পাঠ করে তাহলে অনেক মুসল্লি এমন রয়েছেন যিনি 3 বার তসবি পাঠ করতে পারেন না। সুতরাং যদি ইমাম সাহেব 5 বার তসবি পাঠ করে তাহলে 5 বারের বরকতে মুসল্লি 3 বার তসবি পাঠ করতে সফল কাম হয়ে যাবে। নাম্বার 11, যার কাশি আসে তার উচিত যতটুকু সম্ভব কাশি না দেওয়া। নামাজের ভিতরে যদি কাশি আসে তাহলে চেষ্টা করবেন যাতে কাশি না আসে। নাম্বার 12, হাই আসলে মুখ বন্ধ করে রাখা। হাই আসে না আমাদের, তো হাই আসলে কি করবেন? নামাজের ভিতরে মুখটি বন্ধ করে রাখা, আর না থামলে ঠোঁটকে দাঁতের নিচে চেপে ধরা, এই আমাদের ওপরের দাঁতকে ঠোঁটের নিচে চেপে ধরা। এভাবে যদি না থামে তবে দাঁড়ানো অবস্থায়, যখন আমরা ক্যামে থাকব দাঁড়ানো অবস্থায় ডান হাতের পিঠ এবং দাঁড়ানো ব্যতীত, আপনি বৈঠকে আছেন, দাঁড়ানো ব্যতীত অন্যান্য অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে মুখ চেপে রাখুন। হাই থামানোর, যখন আমরা নামাজের ভেতরে থাকব আমাদের হাই আসলে প্রথমে আমরা কি করব? হাই যাতে না আসে আমরা প্রপারলি আমরা চেষ্টা করব। এখন যদি না থামে তাহলে আমরা যখন ক্যামে থাকব তখন ডান হাতের পিঠকে আমরা লাগিয়ে দিব, আর যখন ক্যামে না থাকি, আমরা যদি বসে থাকি তখন আমরা বাম হাতের পিঠ লাগিয়ে দিব। হাই থামানোর উত্তম পন্থা কি? এই হাই হচ্ছে অলসতার লক্ষণ, তো হাই আসা ভালো না। তো হাই থামানোর উত্তম পন্থা হচ্ছে এ কল্পনা করা যে তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য নবীগণ আলাইহি সালাতু ওয়াসালামের কখনো হাই আসতো না। সুবহানাল্লাহ। কেন? এই কারণে যে হাই আসা হচ্ছে একটি ত্রুটি। হাই আসা কি? ত্রুটি। আর আম্বিয়া ইকরাম আলিমুস সালাতু ওয়াসালাম সকল ত্রুটি থেকে নিষ্পাপ, তাদের ভিতরে কোনো ত্রুটি নেই। তো যদি আমরা আম্বিয়া একরামদের কথা ভাবি যে তাদেরকে হাই আসতো না, তখন ইনশা আল্লাহ আজ্জাবাজাল তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। মাথায় ওকুন থাকা, মাথায় কি থাকা, মাথায় ওকুন থাকা, এটাও ত্রুটি। আর নবীগণ আলাইহিস সালাতু ওয়াসালাম যেহেতু ত্রুটি মুক্ত, সে কারণে আম্বিয়া একরামদের মাথায় ওকুনও ছিল না। তো তিনারা হচ্ছেন ত্রুটি মুক্ত। আল্লাহু আকবার। যখন মুকাব্বির অর্থাৎ মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বলে, তখন ইমাম ও মুক্তাদি সকলেই দাঁড়িয়ে যাওয়া, এটাও মুস্তাহাব। আমরা দেখি বিভিন্ন মসজিদে, আমরা দেখতে পারি যে যখন ইকামত দেওয়া হয় সে সময় আমরা সকলে দাঁড়িয়ে যাই, এটা মুস্তাহাব না, এটা সুন্নত না। সুন্নত হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিবে আর ইকামত দিতে গিয়ে হাইয়ালাল ফালাহ পর্যন্ত পৌঁছে, ওই সময় মুক্তাদি এবং ইমাম সাহেবের দাঁড়িয়ে যাওয়া, এটা হচ্ছে সুন্নতে মুস্তাফা। কোনো প্রতিবন্ধকতা ছাড়া জমিনে সেজদা করা, জমিনে সেজদা করা হচ্ছে মুস্তাহাব। জমিনে সেজদা করা কি মুস্তাহাব। আর আপনারা জানেন জমিনে সেজদা করার ফজিলত কি, হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ গজালি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় জমির উপরই সেজদা করতেন, তিনি যা নামাজে সেজদা করতেন না, তিনি জমিনে সেজদা করতেন। অর্থাৎ সেজদার স্থানে যা নামাজ ইত্যাদি বিছাতেন, কেন, কি কারণে, জমিনের ওপর সেজদা করার ফজিলত কি। হযরত সাইয়্যিদুনা ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা মদনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে অবসর হবে না ততক্ষণ পর্যন্ত নিজের কপাল থেকে যেন মাটি পরিষ্কার না করে। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে অবসর হবে না, নামাজে আছেন আপনি, সিজদা করলেন, আপনার কপালে কি লেগে গেল, মাটি লেগে গেল, তো নবী পাক বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে অবসর হবে না ততক্ষণ পর্যন্ত নিজের কপাল থেকে যেন মাটি পরিষ্কার, কেননা যতক্ষণ পর্যন্ত সিজদার চিহ্ন তার কপালে বিদ্যমান থাকে, মাসুম ফেরেশতাগণ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও চেষ্টা করব যাতে আমরা জমিনে সেজদা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রত্যেক পর্বে আমাদের একটি করে প্রশ্ন নেওয়া হয়। আসুন দেখি আজকে আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নাম শাহউদ্দিন আতারি। হুজুর নিকট আমার একটি প্রশ্ন, মহিলারা কি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের আগে পড়বে নাকি জামাতে পড়বে?
মহিলারা নামাজ আদায় করবে, আমাদের ইসলামী বোন কখন নামাজ আদায় করবে, জামাত হওয়ার পূর্বে না জামাত হওয়ার পরে? মনে রাখবেন, ইসলামী বোনদের জন্যে মুস্তাহাব হচ্ছে প্রত্যেক জামাত হওয়ার পরে নামাজ আদায় করা, এটি হচ্ছে কি তাদের জন্যে মুস্তাহাব। কিন্তু তারা জামাত হওয়ার পূর্বে তারা নামাজ আদায় করতে পারবে, এতে নিষেধাজ্ঞা নেই। কিন্তু মুস্তাহাব হচ্ছে পুরুষদের জামাত হয়ে যাওয়ার পর তাদের নামাজ আদায় করা, কিন্তু একটি নামাজ, আর তা হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজে ইসলামী বোনদের পুরুষদের জামাত হওয়ার আগে প্রথম সময়ে আদায় করা মুস্তাহাব। সেটাও ইসলামী বোন ফজরের জামাত হওয়ার পর তারাও নামাজ আদায় করতে পারবে, কিন্তু তাদের জন্য মুস্তাহাব উত্তম হচ্ছে ফজরের প্রথম সময়ে নামাজ আদায় করা। এছাড়া প্রত্যেক নামাজ, প্রত্যেক ওয়াক্তের নামাজ জামাত হয়ে যাওয়ার পর তাদের নামাজ আদায় করা উত্তম, কিন্তু তারা পূর্বেও, পুরুষদের জামাত হওয়ার পূর্বেও নামাজ আদায় করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যা শ্রবণ করলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজায় খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো